গপ মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আসে। চলছে গপ মিলে ঠেকের বিশেষ নিবেদন, সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস কালবেলা। আজ তৃতীয় পর্ব। শুরু করার আগে এখনো পর্যন্ত কি হয়েছে ছোট্ট করে বলে দিই। জলপাইগুড়ি থেকে প্রথমবার কলকাতায় এসে অনিমেষ স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়। সেখানে বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে অনিমেষ। সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন অনিমেষের দু চোখে। যদিও পার্টির এবং দলের বেশ কিছু সিদ্ধান্ত তাকে অদ্ভুত প্রশ্নের সামনে দাঁড় করাতে থাকে। এরই মধ্যে ভিয়েতনাম আন্দোলনের জন্য প্রতিবাদ দিবসে বিশ্ববিদ্যালয়ের লনে জমায়েত ডাকা হয়েছে। অনিমেষ ক্লাস বয়কটের স্লোগান দিতে থাকে। হঠাৎ একটি মহিলা কণ্ঠ তাকে ডাকে। তারপর তাহলে শুরু করা যাক।
আপনার সঙ্গে আমাদের কথা আছে।
বলুন,
আপনারা কি চান বলুন তো?
মানে
আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, এতদিন ধরে যে পরিশ্রম করেছি সেটাকে জলে ভাসাবার রাইট আপনাদের কে দিল? আপনারা আজ ক্লাস বয়কট করতে বলছেন, কাল ধর্মঘট করতে হবে। এই করেই বছরটা যাক। আপনারা যদি পরীক্ষায় পাশ না করেন তাহলে দল আপনাদের চিরদিন খাওয়াবে, কিন্তু আমরা কেন বলি হচ্ছি?
আজ তো আমরা কাউকে জোর করছি না, যারা মনে করবে প্রতিবাদ করা উচিত তারাই আসবে, এটাই আমাদের আবেদন।
আশ্চর্য, আপনারা একটা সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করছেন না?
আপনি এমএ পড়ছেন, আপনার বোধবুদ্ধি সাধারণ মানুষের চেয়ে ওপরে। আপনি কি মনে করেন না ভিয়েতনামে আমেরিকা যে বর্বর অত্যাচার করছে, বিবেকবান মানুষ হিসেবে আমাদের তার প্রতিবাদ করা উচিত?
পৃথিবীর সব জায়গায় যা যা অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার দায়িত্ব আপনাদের কে দিল? আর আজ নিজের নাক কেটে কি আপনি ভিয়েতনামে অত্যাচার বন্ধ করতে পারবেন? আপনি এখানে যা চালে আমেরিকা তার শুনে সুরসুর করে নতি স্বীকার করবে?
বাহ, আপনি বিশ্ব জনমত কথাটা মূল্যহীন মনে করেন।
সুন্দর, আপনাদের না কতগুলো সিলেক্টেড শব্দ আছে, সেগুলোর বাইরে আপনারা কিছু বলতে চান না বা পারেন না। আজ ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষ নানাভাবে অত্যাচারিত, তাদের কথা না বলে, তাদের উপকার না করে আপনারা ভিয়েতনাম নিয়ে মেতেছেন। ওখানে যারা লড়াই করছে না তারা কিন্তু আপনাদের মুখ চেয়ে নেই, থাকলে আজকে লড়তে পারত না। নমস্কার।
আশঙ্কা কথা শেষ করে মেয়েটি সঙ্গীদের নিয়ে ক্লাসরুমে ঢুকে গেল। ঠিক এরকম আক্রমণের জন্য অনিমেষ প্রস্তুত ছিল না। অনিমেষের মনে হল, এই যে প্রতি বছর এমএ পাশ করে ছেলেরা বেকার থাকবে জেনেও সরকার যে সিস্টেমটা চালু রেখেছে সেটা ভেঙে ফেলা দরকার। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে, যদি দাবি ওঠে তাহলে সবাই সাড়া দেবে। কিন্তু ওই মেয়ে এতটা ভাবে? কোনোদিন কথা হয়নি, শুধু চোখে দেখে সে মেয়েটি সম্পর্কে যে কল্পনা তৈরি করেছিল তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। মেয়েটি এত সিরিয়াস, এত স্পষ্ট কথা বলতে পারে এবং কি নির্লিপ্ত হয়ে নিজেকে আড়ালে রেখে দিয়েছে তা কি ওই চোখ দেখে আন্দাজ করা যায়? অনিমেষ আরো অনুভব করল, আজ কথা বলার সময় মেয়েটির দিকে তাকিয়ে তার বুকের মধ্যে যে কাঁপুনি এসেছিল এখন তার একটুও অবশিষ্ট নেই। এক ধরনের রোম্যান্টিক ধারণার বদলে সে মেয়েটি সম্পর্কে অন্য রকম কৌতূহলী হয়ে উঠেছে। মিটিং এর শেষে স্লোগান উঠল, সমস্ত বিশ্ববিদ্যালয় যেন গম গম করছে। এখন কথা ছিল বিমানের ভাষণের শেষে ওরা এক জায়গায় চলে আসবে। অনিমেষ গিয়ে দেখল বিমান নির্দেশ দিচ্ছে কি করতে হবে।
মিছিল একটা দিক দিয়ে কলেজ স্ট্রিটে নামবে না, হেয়ার স্কুলের গেট দিয়ে একটা মিছিল এগোবে, অন্যটা কলেজ স্কোয়ারের দিক দিয়ে। পুলিশ রয়েছে হ্যারিসন রোড আর মেডিকেল কলেজের সামনে। এদিকটা যখন তারা বাধা পাবে তখন অন্য মিছিলটা ইডেন হোস্টেলের পাশ দিয়ে কলুটোলা চলে যাবে। অনিমেষ, তুমি কলেজ স্ট্রিটের দিকে মিছিলের সঙ্গে যাবে।
ইনকিলাব জিন্দাবাদ,
জিন্দাবাদ, জিন্দাবাদ,
ইনকিলাব জিন্দাবাদ,
জিন্দাবাদ, জিন্দাবাদ,
ছাত্র ঐক্য জিন্দাবাদ,
জিন্দাবাদ, জিন্দাবাদ।
অনিমেষ মুখ তুলে দেখল ওপরের বারান্দাগুলোয় ছেলে মেয়েরা ভিড় করে ঝুঁকে ওদের দেখছে। মিছিলটা ট্রামলাইন অবধি গিয়ে একটু থমকে দাঁড়ালো। অবশ্য স্লোগান চলছে সামনে, উত্তেজনায় সবাই অস্থির। অনিমেষ ডাইনে বাঁয়ে তাকিয়ে কোনো পুলিশ দেখতে পেল না। সুদীপ মিছিলটাকে নিয়ে প্রেসিডেন্সি কলেজ পর্যন্ত যেতেই কফি হাউসে গলি দিয়ে ভ্যানগুলো এগিয়ে এলো। সামনে একটা জিপ, তাতে কয়েকজন অফিসার বসে আছে। পুলিশ দেখে আরো জোরদার হল স্লোগান। অনিমেষ লাইনের বাইরে এসে দাঁড়িয়ে হাত তুলে স্লোগান দিচ্ছিল,
সাম্রাজ্যবাদীদের দালালদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও,
ভেঙে দাও, পুড়িয়ে দাও,
মার্কিন দালাল কংগ্রেস সরকার নিপাত যাক, নিপাত যাক,
নিপাত যাক, নিপাত যাক,
পুলিশ দিয়ে আন্দোলন ভাঙা যায় না, যাবে না,
যায় না, যাবে না,
ভিয়েতনাম লাল সালাম, লাল সালাম,
লাল সালাম, লাল সালাম,
তোমার নাম আমার নাম, ভিয়েতনাম, ভিয়েতনাম,
ভিয়েতনাম, ভিয়েতনাম।
চারপাশে ঝটপট দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। ফুটপাথে সেকেন্ড হ্যান্ড বইওয়ালারা ছুটোছুটি করে নিরাপদে রাখছে তাদের বইপত্র।
মেইন মিছিলটা নিশ্চয়ই এতক্ষণে সেন্ট্রাল অ্যাভিনিউতে চলে গেছে, আমরা আবার কলেজ স্কোয়ারের সামনে ফিরে যাই, চলো।
মিছিলের মুখ ফেরাতেই চোখে পড়ল কলুটোলা মির্জাপুর স্ট্রিটের মুখটায় অজস্র পুলিশ লাঠি হাতে দাঁড়িয়ে আছে। এমন অবস্থা হল যে ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে হবে, কারণ দুদিকের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামনে এসে যেন সবাই আরো মুখর হয়ে উঠল। অনিমেষ স্লোগান দিল,
ছাত্র ঐক্য জিন্দাবাদ,
জিন্দাবাদ, জিন্দাবাদ,
ছাত্র ঐক্য
জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
ঠিক সেই সময় জিপটা কাছাকাছি এগিয়ে এলো। জিপের সামনে একজন অফিসার পোর্টেবল মাইক নিয়ে দাঁড়িয়ে ঘোষণা করল,
এই এলাকায় 144 ধারা জারি আছে, আপনাদের নির্দেশ দেওয়া হচ্ছে রাস্তা ছেড়ে চলে যান। 144 ধারা বলবৎ থাকলে মিছিল করা আইনত অপরাধ।
পুলিশ তোমার হুকুম আমরা মানছি না, মানবো না,
মানি না, মানবো না,
পুলিশ তোমার হুকুম আমরা মানি না, মানবো না,
মানি না, মানবো না।
কমরেড, কংগ্রেস সরকারের দালাল ওই পুলিশরা আমাদের উপর জুলুমবাজি করতে চাইছে, কিন্তু আমরা প্রথমে এমন কিছুই করব না যাতে ওরা সুযোগ পায়। মনে রাখবেন, রক্তে রাঙা ভিয়েতনাম বাংলাদেশের আর এক নাম।
ঠিক সেই সময় দুম দুম করে আওয়াজ উঠল। পায়ের তলার রাস্তা কাঁপিয়ে দুটো বোমা ফাটল কলুটোলার দিকে। অনিমেষ দেখল একটা পুলিশ মাটিতে পড়ে ছটফট করছে, দু তিনটে ছিটকে ওপাশে পড়ে গেল। মুহূর্তে ওদিকটা ফাঁকা হয়ে গেল। পুলিশগুলো পরিমরি করে মির্জাপুরে রাখা ভ্যানগুলোর দিকে ছুটে গেল। ব্যাপারটার জন্য একদম প্রস্তুত ছিল না অনিমেষ। হঠাৎ কাণ্ডটা হওয়ায় মিছিলের সবাই হকচকিয়ে গেছে। সুদীপ সঙ্গে সঙ্গে সবাইকে সজাগ করিয়ে গলা তুলল,
ইনকিলাব জিন্দাবাদ,
জিন্দাবাদ, জিন্দাবাদ,
ইনকিলাব জিন্দাবাদ,
জিন্দাবাদ, জিন্দাবাদ,
ইনকিলাব জিন্দাবাদ,
জিন্দাবাদ, জিন্দাবাদ।
সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সি কলেজের দিকে পুলিশ বাহিনীর সামনে দুম দাম বোমা এসে পড়ল। ধোঁয়ায় চারদিক এখন ঢাকা। ওদিকের পুলিশ পিছু হটেছে। সমস্ত এলাকা এখন জনশূন্য।
কমরেডস, আপনারা গেটের সামনে চলে আসুন, ওরা যদি আক্রমণ করে তাহলে ভেতরে ঢুকে যাবেন। অনুমতি ছাড়া কোনো শিক্ষা কেন্দ্রে পুলিশ ঢুকতে পারে না।
সঙ্গে সঙ্গে হুড়মুড় করে সবাই গেটের কাছে চলে এলো। অনিমেষ তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, সে দুপাশে চোখ বুলিয়ে বোমার উৎসটা খুঁজল। প্রথম যে বোমা দুটো পড়েছে সেগুলোর দিকে তার খেয়াল ছিল না, কিন্তু শেষের দুটো যে প্রেসিডেন্সি কলেজ থেকে পড়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ধরনের পরিকল্পনার কথা তার জানা ছিল না। সে মুখ তুলে দেখল বিশ্ববিদ্যালয়ের ব্যালকনিগুলোয় মেয়েদের ভিড় এবং তাদের নজর সব ওর দিকে।
অনিমেষ, অনিমেষ, এদিকে।
সঙ্গে সঙ্গে টিয়ার গ্যাস চার্জ করল পুলিশ। ঠিক অনিমেষের সামনে একটা শেল এসে পড়ে ধোঁয়া ছাড়তে শুরু করল। অনিমেষ দেখল শেলটা এখনো অবিকৃত এবং ধোঁয়া একটা দিক থেকেই বেরুচ্ছে। চোখ জ্বলছে, কিন্তু অনিমেষ পকেট থেকে রুমাল বার করে শেলটাকে তুলে কয়েক পা এগিয়ে পুলিশের দিকেই ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে ওপর থেকে একরাশ পায়রার পাখার ঝটপটানির মতো সোচ্চার হাততালি বাজল, আর তারপরেই শুরু হয়ে গেল অনর্গল টিয়ার গ্যাসের শেল বৃষ্টি। অনিমেষ সুদীপের কাছে সরে এলে সে বলল,
কি করছো? ওরকম হিরো হওয়ার জন্য মাঝ রাস্তায় দাঁড়াবার দরকার ছিল না। ওরা যে কোনো মুহূর্তে ফায়ারিং শুরু করতে পারে।
বোমা ফাটালো কে? এরকম হবে আগে তো জানতাম না।
আরে আমি কি জানতাম না? পুলিশ নিজের লোক দিয়ে বোমা ফাটিয়ে প্যানিক সৃষ্টি করছে। অ্যাকশন নেওয়ার জন্য তো একটা অজুহাত দেওয়া দরকার, এটাও বোঝো না নাকি?
দুচোখ এখন জলে ভরা, ভীষণ চোখ জ্বলছে, একটু রগড়ালে জ্বলুনিটা বাড়ছে। কতগুলো ছেলে ভেতর থেকে কয়েকটা জল ভরা বালতি নিয়ে এলো। দেখা দেখি অনিমেষ রুমাল জলে ভিজিয়ে চোখে চাপা দিচ্ছিল। অনিমেষ দেখছিল একটি ছেলে, যাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে মনে হচ্ছে না, মাঝে মাঝে ছুটে রাস্তায় নেমে গিয়ে অদ্ভুত দক্ষতার সঙ্গে শেল কুড়িয়ে নিয়ে এসে বালতিতে ডুবিয়ে দিচ্ছে। এই সময় ওপরের বারান্দাগুলোয় মেয়েদের চিৎকার উঠল। পুলিশ এবার বারান্দা তাক করে শেল ছুঁড়ছে।
সারাদের কাণ্ডটা দেখেছো? মেয়েরা ওদের কোনো ক্ষতিই করেনি, তবু ওখানে শেল ছুঁড়ছে। এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। আমরা অ্যাটাক করব।
কথাটা বলেই সে ছুটে গেল ওপাশে। অনিমেষ বুঝতে পারছিল না অ্যাটাক করব বলতে সুদীপ ঠিক কি বোঝাচ্ছে। রাইফেলধারী পুলিশের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কি ছাত্রদের আছে? ঠিক সেই মুহূর্তে ওর মাথায় আর একটা বোধ উঁকি দিল। এখন যে ব্যাপারটা হচ্ছে সেটা কি আদৌ হওয়া উচিত? যে ইস্যু নিয়ে ওদের বিক্ষোভ জানানোর কথা, সেই ইস্যুটা তো ধামাচাপা পড়ে যাচ্ছে। আর সেটা এমন একটা ব্যাপার যে তা নিয়ে এত বড় কাণ্ড হওয়া ঠিক নয়। এ যেন মশা মারতে কামান দাগার মতো ব্যাপার। হঠাৎ ওর খেয়াল হল, বিমান নিশ্চয়ই এতক্ষণে আসল মিছিল নিয়ে অনেক দূর এগিয়ে গেছে। অর্থাৎ বিমানের যাওয়াটা নিরাপদ করার জন্যই এখানে ওদের পুলিশকে ব্যস্ত রাখতে হবে। কতগুলো ছেলেকে ছুটে যেতে দেখে অনিমেষ থতমত হয়ে গেল। এরকম শব্দ কি কারণে মানুষের গলা থেকে বের হয় কে জানে, কিন্তু ছেলেগুলোকে কেমন যেন অপ্রকৃতিস্থ দেখাচ্ছিল। আর সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সি কলেজের সামনে অবিরাম বোমা বৃষ্টি শুরু হয়ে গেল। অনিমেষ ব্যাপারটা বুঝে ওঠার আগেই দেখল ওপাশের থেমে থাকা ট্রামটা দাউ দাউ করে জ্বলছে। আচম্বিতে তার মনে সেই ছবিটা ভেসে এলো, প্রথম যে রাতে সে কলকাতায় পা দিয়েছিল, এমনি করে একটা ট্রামকে জ্বলতে দেখেছিল। শব্দ করে ট্রামের শরীরটা ফাটছে। যে ছেলেগুলো ছুটে গিয়েছিল তারা চোখের নিমেষে গা ঢাকা দিল। আর সেই মুহূর্তে যে শব্দ হল সেটা যে রাইফেল থেকে হচ্ছে তা অনিমেষকে বলে দিতে হবে না কাউকে। প্রাচীন সিনেমার পাশে গলিতে এই রকম একটা শব্দ তার শরীরে ছিদ্র চিহ্ন রেখে গেছে চিরকালের জন্য। সেদিন যে বোকার মতন গলির মাঝখান দিয়ে ব্যাগ হাতে ছুটেছিল, সে আজ তড়িৎ গতিতে গেটের আড়ালে দাঁড়িয়ে পড়ল। ফায়ারিং হচ্ছে এই খবরটা বিশ্ববিদ্যালয় চত্বরে সোচ্চার হয়ে ছড়িয়ে যেতেই ওপরের বারান্দার ভিড়টা হাওয়া হয়ে গেল আচমকা। অনিমেষ আড়াল থেকে দেখল পুলিশ বাহিনী রাইফেল উঁচিয়ে এগিয়ে আসছে। জায়গাটায় থাকা বিপজ্জনক বুঝতে পেরে সে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়তে দেখতে পেল আড়ালে আবডালে ছেলেরা শেল্টার নিয়ে নিয়েছে। দূরে দমকলের আওয়াজ ভেসে আসছে, গাড়িটা ক্রমশ এগিয়ে আসছে। চোখে চেপে ধরে ধরে ভেজা রুমালটা এখন প্রায় শুকনো, জ্বলুনিটা বাড়ছে। এখন কি করা যায়? কোনো বিশেষ নির্দেশ দেয়নি বিমান, সুদীপকেও সে দেখতে পাচ্ছে না। পরপর কয়েকটা বোমা ফাটল আচমকে, সঙ্গে সঙ্গে পুলিশের ফায়ারিং শোনা গেল। অনিমেষ দৌড়ে দোতলায় উঠে এল। এপাশের বারান্দাটা ফাঁকা, একদম রাস্তার ধারে বলে কোনো দর্শক এখানে নেই। সে উঁকি মেরে দেখল দমকলের লোকেরা কাজে নেমে পড়েছে, অঝরে জল ঝরছে ট্রামটার ওপরে, আর তখনই ইট বৃষ্টি শুরু হয়ে গেল। রাশি রাশি ইটের টুকরো এমনভাবে দমকলের লোকদের ওপর এসে পড়া শুরু হল যে ওদের পক্ষে কাজ করা শেষ পর্যন্ত অসম্ভব হয়ে দাঁড়াল। মেঘের আড়াল থেকে যুদ্ধ করার মতো বিশ্ববিদ্যালয়ের আড়াল থেকে ইট পড়ছে এবং পুলিশের পক্ষে এই মুহূর্তে কিছু করা অসম্ভব। যা চাওয়া হয়েছিল তা সফল হয়েছে। আজকের এই ঘটনার কথা নিশ্চয়ই আগামীকালের কাগজে থাকবে। ব্যাপারটার প্রচার যত বাড়বে তত ভিয়েতনাম সম্পর্কে ছাত্ররা যে উদ্বিগ্ন তা প্রকাশ পাবে। বিমান কি শেষ পর্যন্ত মার্কিন দূতাবাসে মিছিল নিয়ে পৌঁছতে পারল? হঠাৎ নিচে চোখ পড়তে অনিমেষ দেখতে পেল তিনটে পুলিশের জিপ হে স্কুলের দিক দিয়ে বিশ্ববিদ্যালয়ের লনে ঢুকে পড়েছে। কি ব্যাপার? সুদীপ বলেছিল পুলিশ নাকি অনুমতি ছাড়া এখানে থাকতে পারে না। তবে কি অনুমতি পেয়ে গেছে? এতক্ষণে খেয়াল হল এত যে গোলমাল হচ্ছে, ছেলে মেয়েরা টিয়ার গ্যাসে নাস্তানাবুদ, কিন্তু ভাইস চ্যান্সেলর তো দূরের কথা, কোনো অফিসারকে এগিয়ে আসতে দেখা যায়নি। ওরা নিশ্চয়ই জানেন যে কিছুতেই ছাত্রদের বোঝানো সম্ভব নয়, অতএব হাল ছেড়ে বসে আছেন। পুলিশের একজন খুব বড় অফিসারকে ভাইস চ্যান্সেলরের ঘরের দিকে যেতে দেখতে পেল সে। কয়েক মিনিট যেতে না যেতেই অফিসারটি নেমে এসে কিছু বললেন ওর সহকর্মীদের, আর তারপরই বিশ্ববিদ্যালয় চত্বর পুলিশে পুলিশে ছেয়ে গেল। অনিমেষ সুদীপকে দেখতে পাচ্ছে না। ছাত্রদের তরফ থেকে কি করা উচিত এখন? হুকুম পাওয়া মাত্র পুলিশ ছুটে গেল সেই অংশটায় যেখান থেকে লুকিয়ে ইট বৃষ্টি করা হচ্ছে। কেউ কাউকে সতর্ক করার চেষ্টা করার আগেই একটা কনস্টেবল দুটো ছেলেকে টানতে টানতে ভ্যানটার কাছে নিয়ে এলো। ছেলে দুটোকে চেনে না অনিমেষ, এবং চেহারা দেখে মনে হয় না ওরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছাত্র আক্রমণ ছত্রভঙ্গ হতে বেশি সময় লাগল না। চারদিকে ধোঁয়া, ভাঙা ইট কাচ ছড়িয়ে পুলিশ বিশ্ববিদ্যালয়ের দখল নিয়ে নিয়েছে। এই যদি পরিণতি হয় তাহলে এত সব করা কিসের জন্য? এবং এই পরিণতির কথা তো নিশ্চয়ই জানা ছিল। কয়েকটা ছাত্র একটা রাষ্ট্রের বিরুদ্ধে এরকম লড়াই করতে পারে না। আর লড়াইটা কি নিয়ে হচ্ছে? না কয়েক হাজার মাইল দূরে একটি বিদেশি রাষ্ট্র অন্য একটি দেশের ওপর অত্যাচার করছে বলে প্রতিবাদ জানাতে। অনিমেষ মাথা নাড়ল আপন মনে। না, এভাবে চলতে পারে না। হয়তো এরকম টুকরো টুকরো কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করে প্যানিক সৃষ্টি করা যায়, কিন্তু সেটা কি ফলপ্রসূ? বিশাল চত্বরটায় পুলিশ গিজগিজ করছে। অনিমেষ ফাঁকা দোতলার বারান্দা দিয়ে হেঁটে নিজের ক্লাসের সামনে এসে দেখল 20-25টা মেয়ে চোখে রুমাল দিয়ে বসে আছে। সন্ধে হয়ে এসেছে। সাহসী ছেলেরা বেরিয়ে গেছে বিশ্ববিদ্যালয় থেকে। পুলিশের ভ্যান এখন বিশ্ববিদ্যালয়ের গেটে এবং কলেজ স্ট্রিটে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে। চারধারে থিতিয়ে এলেও কোনো দোকানপাট খোলেনি, পোড়া ট্রামটাকে এখনো সরিয়ে নেওয়া হয়নি। সমস্ত কলকাতা জেনে গেছে কলেজ স্ট্রিটে এই সংঘর্ষের কথা। খবর এসেছে বিমানের মিছিল এয়ারলাইন্সের কাছেই পুলিশ আটকে দেয়। খুবই শান্তিপূর্ণ ছিল শোভাযাত্রা, তাই ওখানে কিছু ঘটেনি। চারজনের একটি প্রতিনিধি দলকে নিয়ে বিমান মার্কিন দূতাবাসে গিয়ে প্রতিবাদপত্র পৌঁছে দিয়ে এসেছে। বিমান অবশ্য বিশ্ববিদ্যালয়ে তখনও ফিরে আসতে পারেনি, কিন্তু এক ছাত্র খবরটা পৌঁছে দিয়েছে। সুদীপ চার পাঁচজনের একটা দলকে নিয়ে কথা বলছিল।
এই যে পুলিশ ছাত্র সংঘর্ষ হল, সেটা হয়তো একটা ছোট্ট বিক্ষিপ্ত ঘটনা,
কিন্তু এই ঘটনা থেকে আর একটা ঘটনা জন্ম নেবে। আজ যদি সারা দেশের মানুষ এই রকম ঘটনা অবিরত ঘটাতে থাকে, তাহলে যে কোনো সরকারের পক্ষেই তার মোকাবিলা করা অসম্ভব। ভারতবর্ষ ভিয়েতনাম হয়ে যাবে সেই সময়।
আপনি যা বলছেন তা এসব ইস্যু নিয়ে সম্ভব নয়।
সেটা আমরা জানি, কিন্তু এইভাবেই মানুষকে সচেতন করতে হবে অনিমেষ। যে কোনো লক্ষ্যে পৌঁছাতে গেলে সরাসরি যাওয়া সম্ভব নয়, কিছু ছলনার আশ্রয় নিতে হয়। আজকের এই ঘটনা না ঘটালে বিমান মার্কিন দূতাবাসে পৌঁছাতে পারত না। তোমাদের মনে রাখতে হবে, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা কিন্তু কোন রকমের সশস্ত্র যুদ্ধের কথা চিন্তা করছি না। আমরা আইনসম্মত দল এবং খোলাখুলি কাজ করতে চাই।
পার্টির যদি এই সিদ্ধান্ত হয়, তাহলে আজ আমরা সংঘর্ষে গেলাম কেন?
কে বলেছে তোমাকে আমরা সংঘর্ষে গেছি? পুলিশ সম্পূর্ণ বিনা প্ররোচনায় আমাদের উপরে কাঁদানা গ্যাস ছুঁড়েছে, গুলি চালিয়েছে। ছাত্র আন্দোলনকে হেয় করার জন্য নিজেরাই গুন্ডা দিয়ে ট্রাম জ্বালিয়েছে। তুমি কি যারা ট্রাম জ্বালিয়েছে তাদের দেখেছ অনিমেষ? ওদের কি ছাত্র বলে মনে হয়েছে তোমার? তবে আর দু একটা ইঁট যা এখান থেকে ছোড়া হয়েছে তা প্ররোচিত হওয়ার পরেই ছোড়া হয়েছে। ব্যাপারটা যে সম্পূর্ণই সাজানো তা বুঝতে এত অসুবিধা হয় কেন?
একটি ছেলে দৌড়ে এসে বলল,
সুদীপ, সাংবাদিকরা এসছে, কথা বলতে চায়, কি করবে? বিমান তো নেই।
কেন, আমরা তো আছি। ওদের ক্যান্টিনে বসাও আর রাখালদাকে চা করতে বলো, আমি আসছি। অনিমেষ, বোধহয় কিছু মেয়ে এখনো আটকে আছে এখানে, তাদের বুঝিয়ে বলো ভয়ের কিছু নেই, ওরা বাড়ি চলে যেতে পারে, আমি রিপোর্টারদের সামলাচ্ছি।
সুদীপ খুব গম্ভীর ভঙ্গিতে ইউনিয়ন অফিসের দিকে হাঁটতে লাগল। সঙ্গীদের কাছ থেকে বিদায় নিয়ে অনিমেষ নিজেদের ক্লাসরুমের দিকে হাঁটছিল। এর আগে যখন সে মেয়েদের দেখেছিল তখন কোনো কথা বলেনি, চুপচাপ দরজা থেকে সরে সুদীপের খোঁজে নেমে এসেছিল। এখন সিঁড়ির মাঝামাঝি মুখোমুখি হয়ে গেল ওদের, ওরা নেমে আসছে।
কি যুদ্ধ শেষ হয়েছে আপনাদের?
অনিমেষ সেই চোখ দুটোকে নজর করল, এখন সেগুলি টকটকে জবা ফুলের মতো লাল। আরেকটি মেয়ে প্রায় ভেঙে পড়া গলায় বলে উঠল,
সংবাদ চলছিল না, আমি কি করে ঠাকুরিয়া যাই বলুন তো।
সেন্ট্রাল এভিনিউতে চলে যান, ওদিকে সব বাস পাবেন।
এই যে একজন বলল সব বাসট্রাম বন্ধ,
সেটা শুধু কলেজ স্ট্রিটে। আপনারা ইডেন হোস্টেলের পাশ দিয়ে চলে যান, উত্তর বা দক্ষিণ দুদিকে গাড়ি পেয়ে যাবেন। খামকা পুলিশ গুলি করতে যাবে কেন?
সে লক্ষ্য করছিল সবাই কিছু না কিছু বলছে, কিন্তু সেই প্রথম প্রশ্ন করার পর থেকে একজন একেবারে চুপ, যেন তার উত্তরটা না পাওয়া অবধি সে কথা বলবে না। ততক্ষণে অন্যান্য ক্লাসের ছেলেমেয়েরা ইডেন হস্টেলের পথে বেরিয়ে যেতে শুরু করেছে। প্রায় নিঃশব্দে ওরা হাঁটা শুরু করতে অনিমেষ অবাক হয়ে দেখল একজন চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু অস্বস্তির গলায় সে জিজ্ঞাসা করল,
আপনি যাবেন না?
সব অসুখেই কি এক ওষুধ খান আপনি?
মানে
পরোপকার করতে গিয়ে এত তাড়াহুড়ো করছেন কেন? সেন্ট্রাল এভিনিউ যে আমার পথ তা আপনাকে কে বলল?
আপনি এত বেঁকিয়ে কথা বলেন কেন? সবসময় মানুষকে বিদ্ধ করে কি আনন্দ পান কে জানে। কোথায় থাকেন আপনি?
কেন, এখন কি আপনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের দেখাশুনো করার?
যদি বলি তাই, অবশ্য আপনার আপত্তি থাকলে আলাদা কথা।
তা এটাও কি সংগ্রামী পদক্ষেপ?
আর কিছু বলবেন? তাহলে একবার বলে ফেলুন।
আপনাদের কাণ্ড কারখানা দেখে মাথা ঠান্ডা রাখা মুশকিল।
একটু ঠান্ডা করে বলুন কোন দিকে যাবেন।
সেদিন বলছিলেন না যে মফস্বলের ছেলে আপনি, ওটা তো সহানুভূতি আদায়ের ছল, কিন্তু এর মধ্যেই যে
অনিমেষ দেখল ঠাস দাঁতের শাড়ির একটা দিকে গজ দাঁতের আদল, যেটা হাসিটাকে আরো সুন্দর করেছে, সেটা চোখে পড়ায় অনিমেষ একটুও রাগ করতে পারল না কথাটা শুনেও।
আপনি এক নাগাড়ে ঝগড়া করে যাচ্ছেন, আপনি কোথায় যাবেন এখনো বলেননি, যদি আপত্তি থাকে তবে।
আপত্তির কি আছে? আমাদের বাড়ি বেলঘরিয়া, শিয়ালদা দিয়ে গেলে সুবিধা হয়। আপনি ওদিকে গেছেন?
না, আমি যদি শিয়ালদা অবধি যাই তাহলে।
চলুন।
মির্জাপুরের কাছে কিছু দোকান খোলা, মোড়ে মোড়ে জটলাগুলো বোধহয় আজ দুপুরের ঘটনা নিয়ে ব্যস্ত, অর্থাৎ বিমানের পরিকল্পনা সার্থক হয়েছে। অবশ্যই এটাকে একরকম জয়লাভই বলতে হবে। টুকরো টুকরো করে যদি সফলতা আসে, একসময় সেগুলো জোড়া দিয়ে দিলেই পূর্ণতা পাবে।
আচ্ছা, আজকে যা করলেন তাতে কার কি ভালো হলো বলতে পারেন?
একদম মেরুদণ্ডহীন আমরা নই সেটা প্রমাণ হলো।
তাই নাকি? পাড়ার গুন্ডারা যখন পুলিশের সঙ্গে বোমা নিয়ে লড়াই করে, তখন তাদেরও মেরুদণ্ডহীন বলে মনে হয় না?
আশ্চর্য, দুটো ব্যাপার এক হলো। ওরা লড়ছে কোনো কারণ ছাড়াই, জাস্ট গুন্ডামি করতে।
তা আপনাদের কারণটা কি? না, ভিয়েতনামে আমেরিকা অত্যাচার করছে, তাই কলকাতায় ট্রাম্প ওরাও পুলিশকে মারো, সাধারণ মানুষকে অসুবিধাতে ফেলো, কি মহৎ ব্যাপার!
আপনি কি বলতে চাইছেন?
দেখুন, আমি সাধারণ মানুষের দলে। মাথায় যদি অন্য চিন্তা না থাকে, তাহলে যে কেউ বুঝতে পারবে এগুলো হল স্টান্ট দেওয়ার চেষ্টা, নিজেদের অস্তিত্ব প্রমাণ করার সহজ রাস্তা। আচ্ছা, সত্যি কি আপনি নিজেকে কমিউনিস্ট ভাবতে পারেন?
কমিউনিস্ট আমি ঠিক জানি না, তবে আমি এমন সমাজ ব্যবস্থা চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। আর সেটা তো আকাশ থেকে নেমে আসবে না, তাই তার জন্য কতগুলো আদর্শ সামনে রেখে এগোতে হবে। সেক্ষেত্রে কমিউনিজমের কোনো বিকল্প নেই।
কেন জানি না আমার মনে হচ্ছে আপনারা ভুল করছেন।
আপনি কি কংগ্রেস সরকারকে সমর্থন করেন?
মোটেই না, কিন্তু আমার মনে হয় আপনাদের দল সরকারে এলে আর একটা কংগ্রেসই সরকারই হবে, ঢাকার রিপিট আর ওপিট।
চট করে নিশীথবাবুর মুখটা মনে পড়ে গেল অনিমেষের। জলপাইগুড়ির জেলা স্কুলের যে মাস্টার মশাই তাকে প্রথম দেশ সম্পর্কে সচেতন করেছিলেন, তারও তো একই বক্তব্য ছিল। কমিউনিস্ট পার্টির মাথা বা মাঝারি নেতাদের চেনে না অনিমেষ, কিন্তু প্রথম দিন থেকেই বিমানের কথাবার্তা ওর তেমন পছন্দ হয় না। সবসময় একটা চাপা মনোভাব, কেউ প্রতিবাদের ভঙ্গি করলে সেটা যেন বিমানের সহ্য হয় না। কিন্তু একজন লোককে দিয়ে একটা দলের বিচার করা ঠিক নয়। মার্ক্সবাদ ছাড়া এদেশে মুক্তি নেই সেটা যখন সত্য, তখন অন্য কোনো বিকল্প দলের কথা ভাবা যায় না।
কি ভাবছেন তখন থেকে?
অনিমেষের খেয়াল হল ওরা শিয়ালদা স্টেশনের কাছাকাছি চলে এসেছে। এদিকের অবস্থা প্রতিদিনের মতো স্বাভাবিক।
কিছু না, পরে একদিন আপনার সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। আপনার ট্রেন কটায়?
এখন তো ঘন ঘন ট্রেন। আপনাকে এত দূরে এনে কষ্ট দিলাম।
কষ্ট কি, শিয়ালদা এলে আমার মন ভালো হয়ে যায়।
সে কি, কেন?
স্টেশনে ঢুকলেই রেলগাড়ি দেখতে পাই, রেলগাড়ি দেখলেই জলপাইগুড়ির কথা মনে পড়ে যায়। ছেলেবেলা এমন একটা জিনিস যা সব ক্ষত সারিয়ে দিতে পারে, অন্তত কিছুক্ষণের জন্যও।
আপনার ক্ষত আছে?
আপনি এমন সব প্রশ্ন করেন যার উত্তর দেওয়া যায় না।
তাহলে আপনার এমন কথা বলা উচিত নয় যার অর্থ আপনি জানেন না।
নর্থ স্টেশনের দরজায় এসে দাঁড়াতে মেয়েটি বলল,
এবার আমি যেতে পারবো, আপনাকে শুধু এটুকু করার জন্য ধন্যবাদ।
কিছুই করিনি।
তা ঠিক, আসলে আমরা মেয়েরা না অনেক কিছুই অলিক ভয় আগাম কল্পনা করে নিয়ে বিব্রত হই। একটা পুরুষ যা পারে আমিও তাই করতে পারি, কিন্তু যদি কিছু হয়, এই যদি যদি করেই নার্ভাস হয়ে সব গুলিয়ে ফেলাটা আমাদের অভ্যেস হয়ে গেছে, কি করব বলুন? নইলে ক্লাস থেকে বেরিয়ে রোজকার মতো আজও চলে আসতে পারতাম। এই যেমন এলাম,
আমি সঙ্গে এলাম বলে এখন আফসোস হচ্ছে?
এটাও কিন্তু মেয়েদের অভ্যেস, গায়ে পড়ে কাদা মাখা। ও কথা আমি একবারও বলিনি, কিন্তু ইচ্ছা কি অভদ্র দেখুন তো আমি, আপনি কোথায় থাকেন জিজ্ঞাসাই করিনি।
ঠোঁট টিপে হাসলে, মেয়েটির চোখ কথা বলে।
হাতিবাগানের একটা হস্টেলে।
আপনি হস্টেলে থাকেন? ও তাই।
তাই মানে আবার কি থিওরি আছে ব্যাপারে?
হস্টেলের ছেলেরা একটু ডেসপারেট এবং স্বার্থপর হয়।
তাই নাকি? বাহ, এটা তো জব্বর জানা হলো।
একা একা থেকে ভাবতে শুরু করে, আমি যা করছি তাই ঠিক।
হঠাৎ যাত্রীদের ভিড় বেড়ে গেল, অফিস ফেরত মানুষেরা পড়ি কি মরি করে ছুটে যাচ্ছে ট্রেন ধরতে। মেয়েটি এবার চলে যাওয়ার ভঙ্গি করতে অনিমেষ জিজ্ঞাসা করল,
টিকিট কাটবেন না?
আমার মাসে টিকিট আছে।
হঠাৎ অনিমেষের ইচ্ছে হল ট্রেনে ওঠার। অনেক দিন ট্রেনে ওঠা হয়নি, জলপাইগুড়ি যাওয়া আসা ছাড়া তো ট্রেনে ওঠার প্রশ্নই ওঠে না।
একটু দাঁড়াবেন, আমি টিকিটটা কেটে আনি, ট্রেনে চড়তে ইচ্ছে করছে খুব
বলে অনিমেষ দ্রুত গিয়ে বেলঘরিয়া পর্যন্ত টিকিট কেটে আনল। অনিমেষকে আসতে দেখে মেয়েটি প্ল্যাটফর্মের ভেতর ঢুকে গেল। পাশাপাশি কতগুলো গাড়ি দাঁড়িয়ে, কিন্তু সেগুলোয় বাদুড় ঝোলা ভিড়।
আরে বাস, এগুলোই উঠবেন কি করে?
আপনাদের কাছে যেটা অ্যাডভেঞ্চারের আনন্দ, আমাদের সেটা প্রাণ বাঁচানোর দায়। নিজে সুখে থাকলে অবশ্য এরকম করাই যায়।
মানুষকে আঘাত দিয়ে আপনার এক ধরনের আনন্দ হয় না?
আপনি আমার সঙ্গে হাঁটছেন, এই দৃশ্য পরিচিত কেউ দেখলে কি কৈফিয়ত দেব?
কৈফিয়ত কেন? আপনি আমার সঙ্গে হেঁটে অন্যায় করছেন নাকি?
এই সন্ধ্যেবেলায় একটা ছেলের সঙ্গে ঘুরঘুর করছি, সমাজটাকে তো আপনারাই নিয়ন্ত্রণ করেন।
এখন সমাজ বলে কিছু নেই।
তাই নাকি? তাহলে সুষ্ঠু সমাজ ব্যবস্থা চান কেন?
থতমত হয়ে গেল অনিমেষ। কি কথা থেকে কোন কথায় চলে গেল এই মেয়ে? এতক্ষণে ওর মনে এক ধরনের হীনতা ভাব ছড়াতে শুরু করল। মেয়েটির সঙ্গে কথায় সে প্রতি মুহূর্তে হেরে যাচ্ছে।
কি হল, মুখ শুকিয়ে গেল কেন? ভয় নেই, কেউ জিজ্ঞেস করলে আলাপ করিয়ে দেব উনি একজন মহান কর্মী, আজ ইউনিভার্সিটিতে বিপ্লব করে এসেছেন। এ কথা শুনলে কেউ আর অন্য কিচ্ছু ভাববে না।
মেয়েটি ওকে নিয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চলে এলো।
তা কোথাকার টিকিট কাটলেন?
বেলঘরিয়া।
আপনার মতলবটা কি বলুন তো? আপনি আমার বাড়িতে যেতে চাইছেন নাকি?
আপনার আপত্তি থাকলে যাব না।
নিশ্চয়ই আপত্তি আছে, আমি একটা উটকোর লোককে বাড়িতে নিয়ে যেতে পারি না। বাড়িতে যখন জিজ্ঞেস করবে কেন এলো, তখন আমি কি বলবো? অ্যাডভেঞ্চার করতে এসেছে।
না, বলবেন বেড়াতে এসেছে।
আপনি আমাকে কি ভাবেন বলুন তো?
একজন শিক্ষিতা মহিলা।
কোন শিক্ষিতা একদিনের আলাপে কোন ছেলেকে বাড়িতে নিয়ে যায় আদর করে, কোনো প্রয়োজন ছাড়া? আর আপনিই বা কেমন লোক, অযাচিত হয়ে আমাদের বাড়িতে যেতে চাইছেন?
বললাম তো আপত্তি থাকলে যাব না।
শুনেছেন তো, আমার আপত্তি আছে।
বেশ, যাব না।
তাহলে আমার কাছে দাঁড়িয়ে আছেন কেন?
টিকিটটা যখন কেটে ফেলেছি তখন ট্রেনে তো উঠব, সেটা নিশ্চয়ই আপনার আপত্তির অধিকার নেই।
তা নেই, কিন্তু অন্য কম্পার্টমেন্টে উঠবেন। আপনি আমাকে সাহায্য করেছেন, আমি ধন্যবাদ দিয়েছি, এর বেশি কিছু চাইবেন না।
আচ্ছা। কিন্তু অনিমেষ সরে গেল না। মেয়েটির মতো উদ্বিগ্ন মুখ করে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগল সে। হঠাৎ খেয়ালে টিকিটটা কেটে একটু অস্বস্তি হচ্ছে এখন। মেয়েটি নিশ্চয়ই সহজ ব্যবহার করছে, যে কোনো ভালো মেয়েই এরকম কথা বলবে। যদিও ওর বাড়িতে যাওয়ার বিন্দুমাত্র বাসনা ওর ছিল না, কিন্তু খেপিয়ে দিতে ভালো লাগছে। যদি ওর সঙ্গে বেলঘরিয়া স্টেশনে নেমে বাড়ি অবধি যায়, তাহলে মেয়েটি কি করবে? ব্যাপারটা কল্পনা করতেই হাসি পাচ্ছিল অনিমেষের।
পাশে দাঁড়িয়ে অমন ক্যাবলার মতো হাসবেন না, দূরে গিয়ে হাসুন।
বড্ড রেগে গেছে। এরকম যদি অভ্যেস হয় তাহলে অবিলম্বে ডাক্তার দেখানো উচিত, কারণ এটা একটা অসুখ।
এই সময় ট্রেনটা এসে গেল প্ল্যাটফর্মে। যাত্রীরা নামতে না নামতে হুড়োহুড়ি শুরু হয়ে গেল সেটায় ওঠা। একটু দূরে দাঁড়িয়ে অনিমেষ দৃশ্যটা আতঙ্ক নিয়ে দেখছিল। কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেনটা ভরে গেল মানুষে। এখনো প্রচুর লোক ছোটাছুটি করছে প্ল্যাটফর্মে একটু জায়গা পাওয়ার আশায়। এই মানুষগুলো প্রতিদিন এভাবে গাদাগাদি করে যায়, মুখ দেখে বোঝা যায় না ওরা এতে অসন্তুষ্ট কিনা। অভ্যেস বোধ হয় সবকিছু সহজ করে দেয়, এ নিয়ে বিক্ষোভ নেই। তবে এটুকুও না পেলে মাঝে মাঝে অগ্নিকাণ্ড হয়। কতটুকু ন্যূনতম চাহিদা মানুষের, তবু তাই মেটাতে সরকার অক্ষম। আচ্ছা, কমিউনিস্ট পার্টি তো এসব নিয়ে আলোচনা শুরু করতে পারে। সঙ্গে সঙ্গে মেয়েটার কথা মনে হতেই সে মুখ ফিরিয়ে দেখল, সেখানে কেউ নেই। তবে কি ওই ভিড় ঠেলে মেয়েটি উঠে পড়েছে ট্রেনে? হঠাৎ কেমন নিঃসঙ্গ মনে হল ওর। এতক্ষণ কথা কাটাকাটি করেও যা মনে হয়নি, হঠাৎ ওকে না দেখে তাই হল। অনিমেষ ট্রেনের কামরাগুলোয় সাগ্রহে চোখ বোলানো শুরু করল। একটা কম্পার্টমেন্টের সামনে এলো। এখানে লোক আছে কিন্তু অন্যগুলোর চেয়ে কম, কারণ সামনে বড় বড় করে মহিলা এবং ফার্স্ট ক্লাসে চিহ্ন লেখা আছে। আর তারই জানলায় বসে মেয়েটি অনেকক্ষণ তাকে লক্ষ্য করছে। কিছুই হয়নি এমন ভাব করে অনিমেষ জানলার পাশে দাঁড়িয়ে বলল,
আপনি ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার?
বাধ্য হয়ে। আপনিও উঠতে পারেন, কারণ এখানে অন্য শ্রেণীর লোকও উঠে থাকেন। তা আপনার অ্যাডভেঞ্চার হয়ে গেল?
হ্যাঁ।
সে কি, যাবেন না?
আর ইচ্ছে নেই।
এত তাড়াতাড়ি ইচ্ছে চলে গেল?
যার সঙ্গে যাব সেই যখন এরকম ভদ্রতা করতে পারল।
ভদ্রতা কথাটা আপনার মুখে মানায় না।
কেন, আমি কি কিছু অভদ্রতা করেছি?
এতক্ষণ যার সঙ্গে এলেন, কথা বললেন, বাড়ি যেতে চাইলেন, একবারও তার নামটা জানতে ইচ্ছে করল না? আমি মেয়ে, এটাই কি আপনার কাছে সব?
অনিমেষ সোজা মুখের দিকে তাকালো। ট্রেনটা এবার ছাড়ছিল।
নিজে কখনো ছোট হইনি, আজ হচ্ছি। আমার নাম মাধবী লতা মুখার্জি।
মাধবী?
ফুল নয়, আমি শুধুই লতা, মাধবী লতা।
অনিমেষ ট্রেনটা চলে যাওয়া যেন দেখতে পেল না।
ও কত পথ হেঁটে সে আমি, তোমার ছায়ায় শেষে থামি। এই দেখো মুঠো ভরে এনেছি জোনাকি, তোমার স্বপ্নে কিছু ছুঁড়ে দেব নাকি। ও মনে রাখবে কি শহর আমায়, এই রোদে জলে ঘামে ভেজা জামায়, কিসের নেশায় হলো চোখ দুটো লাল, আগুনে পুড়ে গিয়েছে সন্ধে সকাল, দিন শেষে বৃথা সব আলোচনা, হতে পারে তুমি আমি দুর্ঘটনা, আমি হারিয়ে গিয়েছি মিছিলে, আর হলো না আমার ঘরে ফেরা, আমি হারিয়ে গিয়েছি মিছিলে, আর হলো না আমার ঘরে ফেরা।
এই এলাকায় 144 ধারা জারি আছে, আপনাদের নির্দেশ দেওয়া হচ্ছে রাস্তা ছেড়ে চলে যান। 144 ধারা বলবৎ থাকলে নিশ্চয়ই কত অপরাধ।
পুলিশ তোমার হুকুম আমরা মানি না, মানবো না,
মানি না, মানবো না।
পুলিশ তোমার হুকুম আমরা মানি না, মানবো
না, মানি না, মানবো না।
কংগ্রেস, কংগ্রেস সরকারের দালাল ওই পুলিশরা আমাদের উপর জুলুমবাজি করতে চাইছে।
শুনছেন গপ্প মিলে ঠেকের বিশেষ নিবেদন, সমরেশ মজুমদারের কালোজয়ী উপন্যাস কালবেলার তৃতীয় পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। জীবনে কখনো কোনো নেশা করেনি অনিমেষ, কিন্তু কাল থেকে নিজেকে কেমন নেশাগ্রস্ত মনে হচ্ছে। যেন মারাত্মক সাপ আচমকা ছোবল বসিয়ে বিষ দিয়ে গেছে এবং এখন তার আর কিছু করার নেই। বিষ যখন শরীরে কাজ করে তখন আপাত যন্ত্রণা চাইতে নেশা মানুষকে আচ্ছন্ন করে, ঘুম পায়, এবং সেই খানিক ঘুম কখন চিরকালের হয়ে যায় সে টের পায় না। ভোরের আলো ফুটে গেছে, অথচ মাধবী লতাকে গতকাল দুপুরের আগে সে ভালোভাবে চিনতই না। গতকালের ওই রকম উত্তেজনাময় ঘটনাগুলোয় যখন তার নার্ভ টান টান, ঠিক তখন এমন করে সে নিহত হবে তা কে জানত? হেসে ফেলল অনিমেষ জানলায় দাঁড়িয়ে। কিন্তু মাধবী লতাকে সে চেনে না। শুধু এইটুকুই মনে হয়েছে মেয়েটি নরম এবং বোকা নয়, সহজে আত্মসমর্পণ করার জন্য ও জন্মায়নি। মাধবী লতার নিজস্ব চিন্তাভাবনা আছে এবং সেটাকে গুছিয়ে স্পষ্ট ভাষায় বলার ক্ষমতা রাখে। এরকম সতেজ ডাঁটো আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে কোনো মেয়েকে অনিমেষ দেখেনি। কলকাতায় এসে নীলার সঙ্গে আলাপ হয়েছিল, কিন্তু নীলা কখনোই আকর্ষণ করে না, বুকের মধ্যে এমন করে কাঁপন আনে না, মাধবী লতার মতো এমন দূতি ছড়ায় না। অথচ গতকাল মাধবী লতা সম্পূর্ণ নিরাসক্ত ভঙ্গিতে তাকে আহত করে কথা বলছিল, কিন্তু যেই ট্রেনটা চলে গেল স্টেশন ছেড়ে, অমনি অনিমেষকে কেউ যেন আচমকা ছুঁড়ে দিল এমন এক অসীমে যেখানে শুধুই ভেসে থাকতে হয়, ভেসে যেতে হয়। হঠাৎ অনিমেষের খেয়াল হল, সে যে মাধবীলতাকে ঘিরে এসব ভাবছে এটা তো সে সমর্থন নাও করতে পারে।
এমনও হতে পারে মাধবী অন্য কাউকে ভালোবাসে।
কথাটা মনে হতেই একটা অস্বস্তি শুরু হল। মাধবীলতাকে সে জানে না এবং এই অবস্থায় নিজেকে প্রকাশ করে হয়তো খেলো হয়ে যেতে পারে। তাছাড়া কাউকে পেতে হলে তার যোগ্য হতে হয়। অনিমেষের এই প্রথম মনে হল মানুষ হিসেবে তার যোগ্যতা কতখানি সে কখনো ভেবে দেখেনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এমন একটা বিষয় নিয়ে পড়ছে যার বাজার মূল্য শূন্য, বাবার প্রচুর অর্থ নেই, শারীরিক সুস্থতা পায়ের জন্য সবসময় মেনে নেওয়া যায় না। একে কি যোগ্যতা বলে? তবে এখনো পর্যন্ত সাফল্যের কথা তার চিন্তায় কখনো আসেনি। আজ মাধবীলতার জন্য সেটা সম্ভব নয়। নিজের পছন্দ মতো কিংবা বলা যায় মনের মতো পড়াশোনায় সে চিরকাল নির্ভর ছিল। অনিমেষ হেসে ফেলল। না, এই জন্য ওর কোনো আফসোস নেই। দেশের জন্য এককালে যে ধরনের সেন্টিমেন্ট কাজ করত ওর মনে, ইদানিং সেটা নেই। সে বুঝতে পেরেছে এই ভারতবর্ষে জন্মে বড় হয়েও কেউ ভারতবর্ষ নিয়ে কোনো চিন্তা করে না। মানুষের চিন্তা ভাবনা এখন তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির সঙ্গে জড়িত। তবু অনিমেষের মনে হয় কমিউনিস্ট পার্টি একমাত্র কাছের দল যার সঙ্গে কাজ করলে এই পরিবর্তন সম্ভব। একটা বিখ্যাত ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার চেয়ে একজন আন্তরিক কর্মী হওয়া অনেক কাম্য মনে করে সে। কিন্তু এসব কথা মাধবীলতাকে বোঝানো যাবে কি? যদি না যায়, যদি তাকে মাধবীলতা গ্রহণ না করে, তাহলে কি ওর প্রতি অনিমেষের মনে যে অনুভূতি জন্ম নিয়েছে তা মিথ্যে হয়ে যাবে? স্লেট মোছার মতো মুছে ফেলা যায়? আসলে ভালোবাসা কখনো কোনো শর্ত মেনে আসে না। আমরা তার উপর বাধা নিষেধ আরোপ করি। কেন যে এমন হয়? জীবনে আর কখনো এমন করে সময় পার করার তাগিদ অনুভব করেনি অনিমেষ। আজকের প্রথম ক্লাস 12টায়, 12টা বাজলেই মাধবীলতার দেখা পাওয়া যাবে। এখন চোখ বন্ধ করলেই সেই ঝকঝকে মুখ, সামান্য নিচু মুখের ভঙ্গিমায় ধরে রাখা দীঘল চোখের চাহনি যেন বুকের গভীরে অনন্ত হয়ে মিশে যায়। অনিমেষ দরজা খুলে দেখল দারোয়ান দাঁড়িয়ে আছে।
বাবু, বুড্ঢা আপকো ঢুঁঢতা হ্যায়, গেট পর বৈঠা হ্যায়।
অনিমেষ বাইরের গেটের দিকে এগিয়ে গিয়ে যাকে দেখল তাকে দেখে অনিমেষের বুকের মধ্যে একটা লোহার বল আচমকা লাফিয়ে শ্বাস রুদ্ধ করে দিল। বৃদ্ধ নিজেকে গুটিয়ে থামের গায়ে ঠেস দিয়ে চোখ বন্ধ করেছিলেন। তার পাশে দুটো বড় ঝোলা, ময়লা ধুতির ওপর একটা সুতির কোট, যার অবস্থা মোটেই সুবিধের নয়। মাথা পরিষ্কার করে কামানো বলে মুখের চেহারাটা একদম বদলে গেছে। অনিমেষ কিছুতেই মেলাতে পারছিল না। কোন রকমে সে উচ্চারণ করল,
আপনি?
বৃদ্ধ চোখ মেললেন, ঘোলাটে চোখ। দৃষ্টি যে স্বাভাবিক নয় বোঝা যায় এবং শরীরের কাঁপুনিটা যথেষ্ট স্পষ্ট। অনিমেষ একটু সচেতন হয়ে ঝুঁকে প্রণাম করতে যেতেই একটা হাত ইঙ্গিতে তাকে থামিয়ে দিল।
থাক, আমি অসুস্থ মানুষকে প্রণাম করতে নেই।
অনিমেষ সোজা হয়ে দাঁড়াতেই শরীর শিহরিত হল, যেন অকস্মাৎ কেউ একটানা সমস্ত ছেলেবেলাটাকে তার সামনে এনে হাজির করল। এই শরীরের সঙ্গে কোনো মিল নেই, কিন্তু ওই কথাগুলো শুধু শরীর শেখরই অমন ভঙ্গিতে বলতে পারেন। কিন্তু দাদুর এই কি চেহারা হয়েছে?
আপনি হাঁটতে পারবেন?
আমি তো হেঁটেই এলাম।
সে দুটো ঝোলা কাঁধে নিয়ে দাদুর হাত ধরল।
উঠুন,
তোমার ঘর কদ্দূর?
তিন তলায়, আপনি আস্তে আস্তে উঠুন।
হাতের মুঠোয় উত্তাপ লাগছে, শরীর শেখরের জ্বর এসেছে অবশ্যই, তিনি টলছিলেন। চাতালটার কাছাকাছি এসে অনিমেষ বুঝতে পারল ওর পক্ষে আর হাঁটা সম্ভব নয়। শরীর শেখরের আপত্তি থাকা সত্ত্বেও অনিমেষ দাদুকে প্রায় কোলে তুলে নিল। ক্লান্ত শরীর শেখর নাতির হাতে নিজেকে ছেড়ে নিশ্চিন্ত হয়ে বললেন,
একটা সময় ছিল যখন তুমি আমার কোলে ধামসাতে, আমার কাঁধে চেপে ঘুরে বেড়াতে, আর এমন একটা কাল এলো যখন আমি তোমার কোলে চেপে পড়ে উঠছি। বিধাতার কি নিয়ম, সব শোধবোধ হয়ে গেল।
নিজের বিছানায় দাদুকে শুইয়ে না দেওয়া পর্যন্ত অনিমেষের পক্ষে কথা বলা সম্ভব ছিল না। ঘর অগোছালো, ময়লা জামা প্যান্ট থেকে শুরু করে কাগজপত্র এলোমেলো ছড়ানো, এরকম ঘরে শরীর শেখর কখনো বাস করেননি। সেই অবস্থাতেই দ্রুত হাতে ঘরটাকে ঠিক করে ফেলল অনিমেষ। শরীর শেখর বোধহয় দীর্ঘদিন পর বিছানা পেয়ে আরাম বোধ করছেন, কারণ বালিশে মাথা রাখা মাত্রই তিনি নেতিয়ে পড়লেন। চোখ বন্ধ, ঘুম ঘুম ভাবটা বোঝা যায়। কপালে হাত রেখে অনিমেষ এবার নার্ভাস হয়ে পড়ল। ডাক্তার দেখাতে হবে। হস্টেলের পাশেই গ্রে স্ট্রিটের মোড়ে একজন ডাক্তারকে প্রায় সে লক্ষ্য করে থাকে, তাঁকেই ডাকলে ভালো হয়। তমালকে দাদুর কাছে রেখে অনিমেষ ছুট লাগাল। তমাল অবস্থাপন্ন ছেলে, এরকম বড় লোকের দুলালদের আদৌ পছন্দ করত না অনিমেষ, তাই যতটা সম্ভব ওকে এড়িয়ে যেত। অথচ আজ দাদুকে নিয়ে সে যখন বিব্রত, তখন অন্য ছেলেদের আগে তমালই সাহায্যের হাত বাড়িয়ে দিল। ডাক্তার সেনের চেম্বারে বেশ খানিক তর্ক বিতর্ক হল, আগে থেকে নাম না লেখানো নিয়ে। দাদুর জন্য অনিমেষ সব কিছু করতে পারে। বেশ খানিক উত্তেজনার পর ডাক্তার এলেন, শরীর শেখরকে দেখলেন, ব্যাগ খুলে একটা সিরিঞ্জ বের করে ইনজেকশন দিলেন। সামান্য যে ব্যথাটুকু লাগল তাতেই দাদু চোখ খুলে আবার চোখ বন্ধ করলেন। অনিমেষ বুঝতে পারছিল যে ওঁর চেতনা আর ওঁর দখলে নেই। হঠাৎ খুব ভয় করতে লাগল অনিমেষের, যদি কিছু হয়ে যায়। এই মানুষটার কাছে সে এমন ঋণবদ্ধ যে এঁকে ছাড়া কিছু ভাবা অসম্ভব। তার সমস্ত ছেলেবেলা এই মানুষটা নিজের ইচ্ছে মতো সাজিয়ে দিয়েছেন। নিজের অজান্তে অনিমেষ ছোটবেলার মতো বলে উঠল,
ওম ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমঃ, ওম ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমঃ।
রামকৃষ্ণদেব সম্পর্কে তার আগ্রহ বা ভক্তির কোনো প্রকাশ কলকাতায় এসে ঘটেনি। মার্কস কিংবা লেনিন পড়ার সময় এই সব সংস্কারগুলোকে সে নির্মমভাবে সরিয়ে দিয়েছে। অথচ রক্তে ডুবে থাকা এই সংস্কার হঠাৎ নিজের অজান্তে ভুষ করে মাথা তুলল। প্রায় 15 মিনিট সময় চলে গেছে। শেষ পর্যন্ত পালস দেখে ভদ্রলোক সহজ হয়ে ঘাড় ঘুরিয়ে অনিমেষকে বললেন,
মনে হয় খুব টর্চার করেছেন, ইঞ্জেকশনটাই কাজ হয়েছে, এখন স্বাভাবিকভাবে ঘুমোবেন। আমি যে ওষুধ লিখে দিচ্ছি সেগুলো খাইয়ে কাল রিপোর্ট করি।
ভয়ের কিছু আছে?
ছিল, হরলিক্স বিস্কুট আর মিষ্টি ফল ছাড়া আজকে কিছু দেওয়ার দরকার নেই। মনে হচ্ছে 3-4 দিন কিছুই খাননি আর খুব পরিশ্রম করেছেন। আচ্ছা চলি। ও হ্যাঁ, আজ ক্লাস কামাই করো। অন্তত একটা দিন একে সবসময় চোখে রাখা দরকার।
ওষুধপত্র আনিয়ে অনিমেষ দাদুর পাশে বসে বাতাস করছিল। সকালে যে সময়টা কাটছিল না সেটা এখন দৌড়ে যাচ্ছে। এখন দুপুর, হস্টেল ফাঁকা, বারোটার ক্লাসটা করা হল না। আজ সকালে যে তাগিদ বুকের মধ্যে ছটফট করছিল সেটা এখন মিইয়ে গেছে। মাধবী লতাকে দেখার ইচ্ছে হচ্ছে, এই বৃদ্ধের পাশে বসে থাকতে বড় আরাম হচ্ছিল। দাদুর কথাটা মনে পড়ল, সব শোধবোধ হয়ে গেল। মাথা নাড়ল অনিমেষ, না, কখনোই শোধ হয় না। দুপুর ঘন হলে শরীরশেখর চোখ খুললেন, নাতিকে দেখে ধীরে ধীরে বললেন,
অনি, তোমাকে খুব কষ্ট দিলাম না?
অনেক দিন পর অনিমেষ ঝরঝর করে কেঁদে ফেলল। সন্ধে নাগাদ শরীরশেখরকে খানিকটা সুস্থ দেখাচ্ছিল। সারাদিন জল আর বিস্কুট ছাড়া কিচ্ছু খাননি। অনিমেষ জোর করে একটা সন্দেশ খাইয়ে দিলে বৃদ্ধের গলার স্বর একটু স্বাভাবিক হল।
বাথরুমে যাব।
কথাটা শোনা মাত্র অনিমেষ বিচলিত হয়ে পড়ল। ওদের এই হস্টেলের বাথরুম খুব সভ্য ধরনের নয়। এতগুলো মানুষের প্রয়োজন মেটাতে হয়তো কিছু বন্দোবস্ত করা যেত, কিন্তু তার সুরক্ষা সম্ভব নয়। জলপাইগুড়ি থাকতে যে মানসিক গঠন ও অভ্যাস অনিমেষের ছিল, কলকাতার হস্টেলে থাকতে এসে তা কিছুটা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। কিন্তু শরীরশেখর কি করে এই রকম ব্যবস্থা মেনে নেবেন? এই ধরনের বাথরুম কিভাবে ব্যবহার করবেন তিনি?
কি, আমার কথা শুনতে পাওনি?
আসুন।
অনিমেষ ব্যস্ত হয়ে উঠল, তারপর দাদুকে সযত্নে ধরে ধরে সামনের ছাদে নিয়ে গেল। কোনার দিকে দেওয়াল ঘেরা জায়গাটায় পৌঁছে বলল,
এখানেই সেরে নিন।
ভেতরে দুটো সিমেন্ট লাগানো ইট ছাড়া আর কিছু নেই। অনিমেষ যা আশঙ্কা করছিল তাই হল। শরীরশেখর বেরিয়ে এসে বললেন,
এখানে জলের কল নেই?
না, মানে এটা খুব প্রয়োজনের জন্য, রোজ জমাদার এসে ধুয়ে দিয়ে যায়।
কিন্তু জল না হলে হাত ধোব কি করে?
অনিমেষ এক ছুটে নিজের ঘরে ঢুকে কুঁজো থেকে গেলাসে জল গড়িয়ে সেটা আবার শরীরশেখরের কাছে নিয়ে এল।
খাওয়ার জলে শৌচ করুন নাকি আজকাল? ছি ছি ছি।
আপাতত এই জলে কাজ মিটিয়ে নিন, আমি ভালো করে ধুয়ে রাখব।
ঘরে ঢুকে শরীরশেখর বললেন,
শিক্ষা মানুষকে এমন নোংরা করে, ভাবতে পারে না। তোমাকে এতদিন কি শেখালাম?
এখানে আমি একা কি করব, যেমন পরিবেশ তেমন ভাবেই চলতে হচ্ছে।
তোমরা হস্টেলের মালিককে বলো না কেন?
কেউ এ নিয়ে মাথা ঘামায় না দাদু।
বা চমৎকার, সভ্য সমাজের মিনিমাম প্রয়োজন সম্পর্কেও তোমরা এত উদাসীন। মাঝরাতে পেট খারাপ হয় না কারো? এই ঘরে তুমি থাকো না, এইভাবে এইভাবে তোমার থাকতে ইচ্ছে করে? এই বিছানা চাদরটা কমাস কাচনি, বালিশের ওয়ারের চেহারাটা দেখছ? ওখানে মুখ রাখতে তোমার প্রবৃত্তি হয়? বইপত্র স্তূপ করে ছড়ানো, এখানে ওখানে জামা চলছে, দেওয়ালে ঝুল, একটা একটা মানুষের রুচি তার শোয়ার জায়গায় ফুটে ওঠে, তাই না?
শরীরশেখর নিজের ঝোলাটা এগিয়ে দিলেন।
এই এতে একটা চাদর আছে, তাই পেতে দাও।
মোটামুটি একটা ব্যবস্থা করে দাদুকে শুইয়ে দিয়ে অনিমেষ বলল,
আপনি একটু বিশ্রাম নিন, আমি ঘুরে আসছি।
আজ তো তোমাকে ক্লাস করতে দিলাম না, সন্ধেবেলায় পড়তে বসবে না?
কথাটা শুনে অনিমেষের মজা লাগল। কলকাতায় আসার পর তাকে কেউ পড়তে বসার কথা বলেনি। এদিকে এই মানুষই সন্ধেবেলায় চিৎকার করে না পড়লে এমন শাসন করতেন যে অনিমেষ তটস্থ থাকত। দাদুকে সে এখন কি করে বোঝাবে যে পড়াশোনা ব্যাপারটা সময় মেপে করার অভ্যেসটা আর নেই? প্রয়োজন মতো সেটা করতে অভ্যস্ত হয়ে গেছে সে। অনিমেষ মুখে কিছু বলল না, হাত বাড়িয়ে শরীর শেখরের কপাল স্পর্শ করে বলল,
99 এর বেশি হবে না। দাদু এখন চুপ করে শুয়ে থাকুন, অনেক কথা বলেছেন, আমি ডাক্তারকে রিপোর্ট দিয়ে আসি।
নিজের গেটে সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা। অনিমেষ তাকে শরীর শেখরের কথা জানিয়ে ডাক্তার সেনের চেম্বারে গেল। সব শুনে ডাক্তার বললেন,
শোনো, ওর বয়স হয়েছে, আজ যদি জ্বর চলে যায় তো ভালো, কিন্তু আবার যদি আসে তাহলে তুমি ম্যানেজ করতে পারবে না। ভিটামিন ডেফিসিয়েন্সি তো আছেই, মনে হয় কদিন কিছু খাননি। আবার যদি জ্বর আসে ব্লাড আর ইউরিন পরীক্ষা করিয়ে নেবে। আর দুটো ওষুধ চেঞ্জ করে দিলাম, আজ রাত্রে হরলিক্স আর সন্দেশ দেবে, দুধ সহ্য নাও হতে পারে, কাল যদি জ্বর না থাকে এই ফুডগুলো দেবে, ঠিক আছে? ও, আরেকটা কথা, হস্টেলে কোনো বৃদ্ধ রোগীর দেখাশোনা হয় না, ওকে অন্য কোথাও শিফট করো। আর আমার চেম্বারে একটা ফোন আছে, এভাবে হুটহাট চলে আসার চেয়ে টেলিফোনে কথা বললে ভালো হয়।
চেম্বার থেকে বেরিয়ে অন্য চিন্তা ঢুকল অনিমেষের মাথায়। আজ সকালে ওষুধপত্র কিনতে বেশ কিছু খরচ হয়ে গেছে, বাবা যে টাকা পাঠান তাতে সব খরচ মিটিয়ে সামান্যই নিজের জন্য থাকে, জমানোর তো কোনো প্রশ্নই নেই। সামনের ওষুধের দোকানে গিয়ে প্রেসক্রিপশনটা দেখাতে আরও কিছু টাকা চলে গেল, তার কাছে বড় জোর 20টা টাকা পড়ে আছে। মাসের একেবারে শেষ হলে দুটো টাকাও থাকত না। অনিমেষ ভাবছিল দাদু নিশ্চয়ই বেশি দিন থাকবেন না, কিন্তু বাকি মাসটা কিভাবে চালাবে? বাবার কাছে নতুন করে টাকা চেয়ে চিঠি দেওয়া তার পক্ষে অসম্ভব। ব্যাপারটা নিয়ে আরেকটু চিন্তা করতে গিয়ে অনিমেষ একটা ব্যাপার আবিষ্কার করে থতমত খেয়ে গেল। পৃথিবীতে তার যদি সবচেয়ে আপন বলে কেউ থাকে তাহলে শরীর শেখর। ছোটবেলায় এই মানুষটিকে ঘিরে সে কত রকমের স্বপ্ন দেখত, আর আজ অসুস্থ শরীর শেখর মাত্র একটা দিন তার কাছে এসে ওঠায় সে দিশেহারা হয়ে পড়ছে। অনিমেষ নিজেকে শাসন করল।
দাদু এত জায়গা থাকতে আমার কাছে এসে উঠেছেন, এটাই ভাগ্যের কথা। তার জন্য যদি খরচ হয় তো হোক, দরকার হলে হোস্টেলের ছেলেদের কাছে ধার করব। আর কেউ না থাক, পরমহংস আছে, টিউশনির টাকা জমিয়ে রাখেও, চাইলে নিশ্চয়ই দেবে। না, ঢিলেমি নয়, এবারে কিছু টাকা রোজগার করতেই হবে।
হাতিবাগানের মোড়ে দাঁড়িয়ে এইসব কথা ভাবছিল অনিমেষ। এখন এই সন্ধেবেলায় বেশ ভিড় হয়, মেয়েরাই কেনাকাটা করতে অথবা দোকান দেখতে বেরিয়ে পড়েছে। অনিমেষের এসব দিকে খেয়াল ছিল না।
আরে এদিকে এদিকে, কি হে, তুমি কি তোমার মধ্যে ছিলে? কি ভাবছিলে এত?
একই সারপ্রাইজ সুভাষদা, কোথেকে এলে?
আরে আমি তো বেলগাছিয়ে গিয়েছিলাম, ট্রাম থেকে তোমাকে দেখতে পেয়ে নেমে এলাম, তখন থেকে নাম ধরে চেঁচাচ্ছি, কোনো সাড়ে নেই। অসুখ টসুখ আছে নাকি?
না না, আসলে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম এই আর কি। অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা হলো, কিন্তু তুমি যে কলকাতায় আছো তাই জানতাম না। বিমান দাবার সুদীপ কেউ তো বলেনি?
বলেনি, হয়তো বলতে ইচ্ছে হয়নি কিংবা ভুলে গেছে,
আমি ঠিক বুঝতে পারলাম না।
ছাড়ো, সব কথা না বোঝাই ভালো, অনেক সময় বুঝতে না চাইলে উপকার হয়, বুঝলে? তার চেয়ে চলো আমরা একটু চা খাই, সেই বিকেল থেকে ঘুরছি, গলা শুকিয়ে যাচ্ছে। ওই তো চায়ের দোকান, চলো।
সুভাষ অনিমেষের হাত ধরে রাস্তা পার হবার জন্য এগোল। অনিমেষের মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। সুভাষদাকে ওর ভালো লাগে, বলতে গেলে কলকাতায় পা দিয়েই সুভাষদার সঙ্গে তার যোগাযোগ। বোধহয় নিশ্চিত মৃত্যুর হাত থেকে তাকে সেদিন বাঁচিয়েছিল এই সুভাষদা। লোকটা খুব চাপা এবং কারও ব্যাপারে নাক গলাতে ভালোবাসে না, কিন্তু এখন চায়ের দোকানে বসলে হস্টেলে ফিরতে রাত হয়ে যাবে, দেরি করে হস্টেলে ফিরলে দাদু অসন্তুষ্ট হবেন, রাস্তা পার হতে হতে অনিমেষ মনে মনে হেসে ফেলল। স্কুলে পড়ার সময় দাদুর ভয়ে সন্ধ্যের আলো জ্বালবার আগেই খেলার মাঠ থেকে দৌড় শুরু করত বাড়ি ফেরার জন্য। সেই ব্যাপারটাই যেন এতদিন বাদে কলকাতায় তার কাছে ফিরে এসেছে, কিন্তু সুভাষদাকে ছেড়ে যেতেও ইচ্ছে করছে না। অনেক ভেবে অনিমেষ সুভাষদার সাথে একটু বসবে ঠিক করল। রেস্তোরাঁয় বেশ ভিড়।
ভাই, এখানে দুটো চা দেবে?
দুটো চা বলে সুভাষদা নিচু গলায় বলল,
তুমি পার্টি অফিসে যাচ্ছ না?
দু তিন দিন গিয়েছিলাম, ওখানে গিয়ে চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। আমি বোধহয় গায়ে পড়ে আলাপ করতে পারি না, তাই।
কয়েকদিন আগে পুলিশের গুলিতে দুজন কমরেড খুন হয়। তোমরা এর প্রতিবাদে ছাত্র ধর্মঘট করেছিলে, কেমন হয়েছিল?
সাকসেসফুল। আসলে এসব ছুতো পেলে ছাত্ররা ক্লাসে ঢোকার দায় থেকে বাঁচে, তা সে যেই ডাকুক না কেন।
হ্যাঁ, কিন্তু ধর্মঘটটা করলে কেন? কত লোক তো প্রতিদিন খুন হচ্ছে, সেজন্য তো তোমরা ধর্মঘট করছো না? এই সেদিন প্রাক্তন বিপ্লবী খুন হলেন, তোমরা কোনো প্রতিবাদ কেউ করনি, এখন করলে কেন?
এ তো সোজা কথা সুভাষদা, যে দুজন মারা গেছে তারা পার্টির লোক, আর আমাদের ছাত্র সংগঠন সেই পার্টির মতবাদে বিশ্বাস করে, তাই প্রতিবাদ জানানো দরকার ছিল।
মানে ছাত্র সংস্থাগুলো রাজনৈতিক দলের একটা শাখা, তাই তো?
এ কথা সবাই জানে সুভাষদা, তুমি কি বলতে চাইছো?
পার্টি যদি ভুল করে এবং সেই ভুলটা ছাত্রদের উপর চাপিয়ে দেয়, তাহলে ছাত্ররা কি সেটা সমর্থন করবে? আর নেতারা যদি জেনে শুনে ভুল করেন, সেটা সমর্থন করবে?
তা কেন করবে?
করবে এবং করছে, এটাও এক ধরনের রাজনীতি।
না না, প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্দিষ্ট আদর্শ আছে সুভাষদা, নেতারা যদি সেই আদর্শ মানতে না চান তাহলে তার প্রতিবাদ দল থেকেই উঠবে। যারা কর্মী তারা চুপ করে থাকবে কেন?
চুপ করে থাকবে স্বার্থের জন্যে অনিমেষ।
না, এ কথা আমি মানি না।
আমি মানি।
কারণ?
কারণ এই প্রতিবাদ করার জন্য আমাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা যে কজন বেরিয়ে যেতে বাধ্য হলাম তারা ছাড়া আর কেউ একটা কথা বলেনি, এমনকি আমাদের উপর যে আচরণ করা হলো তার সমালোচনা করার সাহস পর্যন্ত কেউ করেনি।
অনিমেষ হতবাক হয়ে গেল। সুভাষদাকে দল থেকে বিতাড়িত করা হয়েছে? সেই সুভাষদাকে যে এতগুলো বছর দলের জন্য প্রাণপাত করে গেল, নিজের ভবিষ্যতের দিকে না তাকিয়ে বীরভূমের গ্রামে দলের হয়ে কাজ করে বেড়ালো, তাকে?
কবে হয়েছে এই ব্যাপারটা?
এই তো মাসখানেক। তুমি জানতে না দেখে অবাকই হচ্ছি।
না, আমি জানি না। বিমানদারা জানে?
অবশ্যই, ওরাই তো সক্রিয় ভূমিকা নিয়েছিল আমাকে তাড়ানোর ব্যাপারে। দেখো, বিধান রায় মারা যাওয়ার পর থেকেই আমাদের নেতারা যেন গন্ধ পাচ্ছেন একদিন মন্ত্রিত্বটা দলের হাতে আসবে। তারপর থেকে সবার চালচলন মতামত দ্রুত পাল্টে যাচ্ছে, এটাই হলো সবচেয়ে দুঃখের কথা। আর কি জানো তো, এখন কেউ কাউকে চটাতে চায় না, চোখ বুঝে অন্যায় এড়িয়ে যাচ্ছে সবাই।
তোমাদের কি কি কারণে এক্সপেল করা হলো?
পার্টির বর্তমান কার্যধারার সমালোচনা করেছিলাম, মুখে যা বলা হয়েছিল কাজে তা হচ্ছে না, দীর্ঘদিন গ্রামে থেকে ওখানকার মানুষগুলোর কাছে ক্রমশ প্রতারক হয়ে যাচ্ছি। কমিউনিজমের প্রথম কথাই হলো মানুষের সমানভাবে বাঁচার অধিকার আদায় করতে হবে, অথচ দলের মধ্যে ছোটখাটো হিটলারের ছড়াছড়ি। আমরা বলেছিলাম নতুন রক্ত চাই নেতৃত্বে, যে মানুষগুলো এতগুলো বছরে দলকে সুনির্দিষ্ট পথে চালাতে পারল না তাদের সরে যেতে হবে। আরে, এর ফল হলো একটাই, এবং আমরা জানতাম আমাদেরই সরে যেতে হয়েছে অনিমেষ।
কিন্তু এরকম করলে দল তো ক্রমশ দুর্বল হয়ে পড়বে, যত ভাঙন হবে তত শত্রুপক্ষ উৎসাহিত হবে।
শত্রুপক্ষ? আরে আমরাই তো আমাদের বড় শত্রু।
সুভাষদা কথা বলতে বলতে উত্তেজিত হয়ে গিয়েছিল। রেস্তোরাঁর অনেকেই এদিকে এখন তাকাচ্ছে, সেটা বুঝতে পেরে সুভাষদা উঠে দাঁড়াল, দাম মিটিয়ে বাইরে এসে জিজ্ঞাসা করল,
এই তুমি তো এখনো মানিকতলায় আছো তাই না?
না, আমি এই গ্রে স্ট্রিট হরিঘোষ স্ট্রিটের মোড়ের হোস্টেলে এসেছি। আসবে?
না, আজ থাক। তবে তোমাকে আমার দরকার, ব্যাপারটা একটু ভাবো অনিমেষ। অবশ্যই এসব কথা এখনই কাউকে বলার দরকার নেই, আমি আমি শিগগিরই দেখা করব।
এখনকার মতো গপ্প মিলে থেকে সময় শেষ। সুভাষদার সঙ্গে কি অনিমেষের আর দেখা হবে? পার্টির সঙ্গে অনিমেষের সমীকরণ কোন দিকে যাবে? এই প্রশ্নের উত্তরের সাথে আগামীকাল আসব আমি গপ্প মিরে ঠেকের বিশেষ নিবেদন, সমরেশ মজুমদারের কালোজয়ী উপন্যাস কালবেলার চতুর্থ পর্ব নিয়ে ঠিক রাত 9টায়। Till then, like, share and subscribe to my official channel আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠিক, আপনার গপ্পের প্লেলিস্ট।